আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলার নতুন এবং বিশেষ এক অনুষ্ঠান। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সৌভাগ্যবান ব্যক্তি তো সেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে। কেননা দুরুদে পাক এমন একটি আমল যেই আমলের দ্বারা বান্দার বালা মুসিবত পেরেশানি সমস্যা বিপদ আপদ দূর হয়। জি হ্যাঁ, আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নতুন এক ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আদব সম্পন্ন ব্যক্তি। জি হ্যাঁ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছুটা থিম এমন নিয়েছি, আমাদের দৈনন্দিন কাজে বা আমরা দৈনন্দিন যেই বসবাস করি, আমাদের চারপাশে যে বিষয়বস্তু রয়েছে, তা ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক, এ সকল বিষয়ে আদব আমরা কীভাবে রক্ষা করব, আদব নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানকে সাজাবো। আদব বা শিষ্টাচার বলে থাকি আমরা, তো দেখা যায় যে একটা কাজকে সুষ্ঠুভাবে করার জন্য যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, সুষ্ঠু একটা কাজ করার জন্য যে সকল কাজ পদক্ষেপ নিই, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আর এর মধ্যে আমরা আদব সম্পন্ন ব্যক্তি যে নিয়েছি, আদব সম্পন্ন ব্যক্তিরা কাজগুলো কীভাবে সম্পাদন করেছেন তাও জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনুষ্ঠান যেহেতু আদব সম্পন্ন ব্যক্তি, তো আদব বিষয়টা কি, আদবের ডেফিনিশন কি, আদব কাকে বলে, আর আদবের গুরুত্ব প্রয়োজনীয়তা কি রয়েছে, আদব মানব জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, এ সকল বিষয় পাশাপাশি বুজুর্গানে দিন যারা আমাদের সালফে সালিহীন, যারা আমাদের পূর্ববর্তী ব্যক্তিবর্গ ছিল, যারা খুবই আদব সম্পন্ন ছিল, যারা সৌভাগ্যবান হয়েছিল, তাদের মধ্যে আদব কেমন ছিল এক একটি বিষয়ের ক্ষেত্রে, এই এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আসলে আমরা একটা কথা বলে থাকি, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। জি হ্যাঁ, যদি কোনো আদব সম্পন্ন ব্যক্তি হয় সেই সৌভাগ্যবান হয় এবং সেই দেখা যায় কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করে। আর যারা বা আদব হয় না, অর্থাৎ বে আদব হয়, যারা আদব যাদের মধ্যে থাকে না, তো দেখা যায় তারাই দুর্ভাগ্যবান হয়। তো ইনশাআল্লাহ তাআলা আর এই অনুষ্ঠান যে নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয়বস্তু এটা ডিসকাস বেস হবে, অর্থাৎ আলোচনার সাপেক্ষে। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী একজন অতিথি থাকবেন, আজকেও আমাদের সাথে আলহামদুলিল্লাহ অতিথি আছেন। কে অতিথি, আসুন। অতিথির নাম তো আপনারা হয়তো অনেকে জানেন, নুরুল আমিন আত্তারি, তাকে আমরা অনুষ্ঠানে ডেকেছি ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানের মধ্যে নুরুল আমিন ভাই আমাদেরকে মাদানী ফুল শোনাবেন এই আদব সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। নুরুল আমিন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি?
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দয়া, আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেল দর্শকবৃন্দরা দেখবে, আদব সম্পন্ন ব্যক্তি, আপনি আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে মাদানী ফুল দেবেন। পর্যায়ক্রমে দর্শকবৃন্দ আমরা ইনশাআল্লাহ তাআলা এক একটি পর্বে এক একটি বিষয় নিব, আর ওই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আজকে প্রথম পর্ব, তো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের মেহমান থেকে, নুরুল আমিন ভাই থেকে, আদব কাকে বলে তা জানবো, এরপর আদবের তাৎপর্য, গুরুত্ব, মানব জীবনে পাশাপাশি বুজুর্গানের দিনের মধ্যে কেমন আদব ছিল সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তো প্রথমে যাব নুরুল আমিন ভাইয়ের কাছে। নুরুল আমিন ভাই, আপনি তো আজকে বিষয় সম্পর্কে জানলেন, আর অনুষ্ঠান হচ্ছে আদব সম্পন্ন ব্যক্তি। তো আদব সম্পন্ন ব্যক্তি, প্রথমে তো আদব আসবে, এরপরে যে নিজের মধ্যে আদবগুলো অ্যাপ্লাই করবে তাকে আমরা বলবো আদব সম্পন্ন। তো আদব এর ডেফিনিশন সম্পর্কে যদি আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে কিছু মাদানী ফুল দিতেন।
আসলে আদব হচ্ছে আমাদের যে বিষয়টা, সেই বিষয়ে মূলত আদব আমরা বলে থাকি, আরবি শব্দ আদব, আরবি থেকে শব্দটা এসেছে। এর অর্থ প্রায় দুই দিকে যায়, একটা হচ্ছে আদব হচ্ছে সম্মান, ভদ্রতা, বিনয়, শ্রদ্ধা, বা ভক্তি এই ধরনের একটা শব্দ আসবে। অন্য একটা শব্দ, এই আদবের আরেকটা শব্দ হতে পারে শিষ্টাচার।
শিষ্টাচার,
সেই শিষ্টাচার মানে আমার যে জীবন ধারণের, জীবন চলাচলের যে আমার যে আচরণটা হবে, শালীন আচরণ, সভ্য আচরণ, সেই আচার আচরণের যে ধারাটা,
যে ধারা, যে পদ্ধতি,
যে পদ্ধতি, এটাকে আমরা শিষ্টাচার বলি।
জি,
তাহলে আমাদের আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম, আমাদের আজকে আমাদের অনুষ্ঠানের মূল থিমই হচ্ছে যে বিনয় করা
বা শিষ্টাচার
বা ভক্তি মিলে জিলেই মোটামুটি। তো আমাদের এই বাংলা পরিভাষায় যদি আমরা সহজভাবে বলতে চাই, তাহলে যার মধ্যে বিনয়, ভদ্রতা, নম্রতা, শ্রদ্ধা, ভক্তি আছে এবং সে সভ্য শালীন হবে, তাকে আমরা আদব সম্পন্ন ব্যক্তি বলবো, তাকে আমরা আদব বলতে পারবো। আদব সম্পর্কে ইবনুল হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা একটা কথা বলেন যে কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকেই আদব বলা হয়।
সুবহানাল্লাহ,
আমার যে কথা এবং কাজের মধ্যে একটা যে আচার আচরণ হবে, আচরণ হবে, আমার যে বিহেভিয়ার হবে, সেই বিহেভিয়ারটা হবে এরকম যে মানুষ প্রশংসা করবে আমাকে নিয়ে, যে তার আচরণটা, তার ব্যবহারটা অনেক ভালো,
মাশাআল্লাহ,
তো সেটা হবে, সেটাকেই তিনি আদব হিসেবে আখ্যায়িত করেছেন। অন্য একজন বলেছেন যে উত্তম যে চরিত্র, উত্তম চরিত্র, এই উত্তম চরিত্রর প্রতিফলনটাই হচ্ছে আদব।
সুবহানাল্লাহ,
যদি আমরা যে মানুষের সাথে চলাফেরা করব, কথাবার্তা বলবো, সেই চলাফেরা, কথাবার্তা, ওঠা বসার সময় একজনের সাথে আমি কী রকম আচরণ করব, কী ব্যবহার করব, সেই ব্যবহারের সমষ্টিগত দিকটাই হচ্ছে
চরিত্র। জি,
সেই চরিত্রটা ফুটে ওঠে যদি তার মধ্যে কি থাকে, আদব থাকে। ওই আদব সম্পন্ন ব্যক্তির চরিত্রটা থাকে উত্তম।
অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যে শালীনতা বা সুন্দর চরিত্র, উত্তম চরিত্র যে বহিঃপ্রকাশ হয়, তো যদি তার মধ্যে আদব বিষয়টা থাকে, শিষ্টাচার যদি থাকে, তাহলে দেখা যায় সুন্দর একটা চরিত্রের বহিঃপ্রকাশ হয়। আর সুন্দর একটা চরিত্র আমরা দর্শকবৃন্দ দেখে থাকি যে মানুষের মধ্যে, আমরা নিজেরও বলি আরে লোকটা কত সুন্দর, অমায়িক, তার কথা বলার ধরন কেমন, তার চরিত্র তো সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র উত্তম ছিল। তো এ কারণ কি, আদব মূল যে বিষয়টা সেটা হচ্ছে আদব। যখন কোনো ব্যক্তির মধ্যে আদব থাকবে, অর্থাৎ শালীনতা, আদব শালীনতা এই বিষয়গুলো থাকবে, তখন তার ওই চরিত্রের যেই বহিঃপ্রকাশ এটা সুন্দর হবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে নুরুল আমিন ভাই বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহ তালা বরকত দান করুক ইনশাআল্লাহ তালা। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখতে থাকবো, অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তালা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব আদব সম্পর্কে জানার জন্য। আর দর্শকবৃন্দ, আসলেই একজন ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তি জীবনে আদবের খুবই গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। কেননা যখন কোনো ব্যক্তির মধ্যে আদব থাকবে, শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা, নম্রতা থাকবে, আমরা এগুলো সমষ্টি জানি যে আদব, তো এই বিষয়গুলো যার মধ্যে থাকবে, ওই লোকটিকে সমাজের মধ্যে, ওই লোকটিকে তার এলাকার মধ্যে, পরিবারের মধ্যে খুব সুন্দরভাবে সে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে। তো ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবন হোক বা রাষ্ট্রীয় জীবন হোক, আদবের গুরুত্ব কেমন, তাৎপর্যতা কেমন আমরা জানবো। নুরুল আমিন ভাই যদি এই বিষয়ে আমাদেরকে কিছু মাদানী ফুল দেন দর্শকবৃন্দকে, যে একজন ব্যক্তির জীবনে আদব এই বিষয়টা কেমন গুরুত্ব বহন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র, ভালো ব্যবহার এবং পরিমিত ব্যয়, এটা নবুয়তের 25 ভাগের 1 ভাগ।
আচ্ছা,
উত্তম চরিত্রটা একটু আগে আমরা বললাম যে উত্তম চরিত্রটা ফুটে ওঠে কিভাবে, আদবের মাধ্যমে। অর্থাৎ যার মধ্যে আদব থাকবে তার চরিত্রটা কি হবে, উত্তম হবে, হুসনি আখলাক হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম চরিত্র, ভালো ব্যবহার এবং পরিমিত ব্যয়। পরিমিত ব্যয় হচ্ছে যে মিত ব্যয় হবে, সে অপচয় করবে না এবং সে কৃপণতাও করবে না। তো যে এটা হচ্ছে কি, নবুয়তের 25 ভাগের 1 ভাগ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। অন্যদিকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তুমি আদব অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক,
সুবহানাল্লাহ,
ব্যক্তিত্বের দলিল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, প্রবাসীদের সাথী, এবং অভাবের সময় সম্পদ।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্থাৎ এটা কি হবে, আমার বুদ্ধির পরিপূরক হবে এবং আমার যে ব্যক্তিত্ব, আমার মানে যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির একটা দলিল হবে এবং যে আমি যখন অবসর থাকব, একাকী থাকব, সেই সময় নিঃসঙ্গতার একটা ঘনিষ্ঠ বন্ধু হবে আদব।
সুবহানাল্লাহ।
এবং আমি যখন প্রবাস জীবনে, আমি যখন অন্য জায়গায় যাব, আমার পরিবার পরিজন ছেড়ে অন্য জায়গায় যাব, সেই সেই জায়গায় আমার তো কেউ নাই, সাথে কেউ নাই, আমার সঙ্গী হবে আমার এই আদব। এবং আমার যখন অভাব হবে, আমি যখন অভাবগ্রস্ত হব, তো এই অভাবগ্রস্তের সম্পদ সম্পদ হিসেবে তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন
যে
আদবকে আখ্যায়িত করেছেন যে এই আদব তোমার অভাবের সময় তোমার সম্পদ হিসেবে পরিগণিত হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি যখন কোনো ব্যক্তির মধ্যে আদব নামক বিষয়টা চলে আসে, আদব নামক এই বিষয়টা যখন আসবে, তখন একটা মানুষকে আমরা পরিপূর্ণ বলে থাকি। বুজুর্গানের দিনের দিকে আমরা লক্ষ্য করি না কেন, বুজুর্গানের দিন তারা আদব সম্পন্ন ছিল আর এই কারণে তো তাদের প্রতিটি কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতো, প্রতিটি কাজ তারা খুব সুন্দরভাবে করতেন। তাদের কাজ দেখুন, তাদের চলা ফেরা, তাদের হাঁটা বসা, তাদের উঠা বসা, সব কিছু, প্রতিটি কাজ খুব সুন্দর লাগে আমাদের। কেন লাগে? তাদের এই কাজের মধ্যে একটা মাধুর্যতা রয়েছে, একটা শালীনতা রয়েছে, আর এই শালীনতা, এই মার্জিত, এই বিষয়গুলোকে বলা হয় আদব। দর্শকবৃন্দ, আসলে যখন কোনো ব্যক্তির মাঝে আদব বিষয়টা ফুটে আসে, তখন ওই ব্যক্তিটা প্রস্ফুটিত হয়ে ওঠে, ওই ব্যক্তিটা সমাজের মধ্যে খুব নামি দামি হয়ে যায়। আপনিও হয়তো খেয়াল করলে দেখবেন আপনার এলাকার মধ্যে এমন ব্যক্তি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করার দ্বারা দেখা যায় লোকজন তাকে ঘৃণা করে, নিন্দা করে। পক্ষান্তরে অপর এক ব্যক্তি যে ভালো কাজ করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, বা তার চাল চলন, চলাফেরা, তার উঠা বসা, তার কথা বলার ধরন খুব সুন্দর, তখন আমরা তাদেরকে ভালোবাসি। তো এই যে আদব বিষয়টা যখন ওই ব্যক্তির মধ্যে রয়েছে, তখন আমরা মানুষ তাকে কী করি, ভালোবাসি, তাকে পছন্দ করি। আর হ্যাঁ, যারা আদব সম্পন্ন হয় লোকজন তাদেরকে অবশ্যই পছন্দ করে। যখন কোনো ব্যক্তির মধ্যে আদব থাকে না, তখন দেখা যায় ওই লোককে কেউ পছন্দ করে না। তো এই জন্য আমাদের উচিত সৎসঙ্গ অবলম্বন করা। যখন আমরা ভালো মানুষের সাথে থাকব, তখন আমরা ভালো হব, আর যখন আমাদের এই সঙ্গ চলাফেরা দেখা যাবে খারাপ হবে, তখন আমাদের পরিবেশটাও খারাপ হয়ে যাবে। আর আদব মানুষ দেখা যায় যে নিজের পরিবেশ দ্বারা প্রভাবিত। যখন কোনো ব্যক্তি ভালো আদব সম্পন্ন পরিবেশে বড় হবে বা সে ওই পরিবেশের সাথে চলাফেরা করবে, তখন ওই লোকটিও আদব সম্পন্ন হবে। আর যখন কোনো ব্যক্তি দেখা যাবে যে সে এমন সঙ্গের সাথে নেই যারা আদব সম্পন্ন, তখন এর বিরূপ প্রতিক্রিয়া হবে। তো আমাদের উচিত আমরা যেন এমন একটা পরিবেশের সাথে থাকি, এমন বন্ধু বান্ধব, যেহেতু বলাই হয়ে থাকে যে মানুষ তার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত। তো যখন আমার বন্ধু তারা আদব সম্পন্ন হবে, তখন আমরা আদব সম্পন্ন হতে পারবো। নূর আমিন ভাই, যদি আরও কিছু মাদানী ফুল আদব সম্পর্কে আপনি বলতেন।
যেভাবে বলতেছিলেন যে আসলে যারা মানে সমাজে আদব সম্পন্ন তাদেরকেই মানুষ শ্রদ্ধা করে, মহৎ হয়। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কোনো মানুষ তার জ্ঞান দিয়ে মহৎ হতে পারে না,
আচ্ছা,
যতক্ষণ পর্যন্ত না তার ওই জ্ঞানটা আদব দ্বারা সৌন্দর্যমণ্ডিত না হয়।
আল্লাহু আকবার।
অর্থাৎ তার ওই জ্ঞানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আদব না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মহান হতে পারবে না, মহৎ হতে পারবে না। আমরা অনেক জ্ঞানী গুণীদের কথা শুনি, অনেক তার বিদ্যা বুদ্ধি এলেম কালাম অনেক, কিন্তু সে মহৎ না, সে মানুষ তাকে অতটা রেসপেক্ট শ্রদ্ধা করে না। এর মূল কারণ হচ্ছে যে তার মধ্যে ওই আদবটা নাই।
এটা প্র্যাকটিক্যাল যদি আমরা একটু উদাহরণ দিই বা বুঝি, তাহলে দেখুন আপনারা নিশ্চয় শুনেছেন শয়তানের ব্যাপারে।
জি জি।
শয়তান সে কত জ্ঞানী ছিল, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বলা হতো, মুআল্লিম বলা হতো। তো এই যে শয়তান এত জ্ঞানী ছিল, বলা হয়েছে যে তার ইবাদত এমন, জমিনের মধ্যে এমন কোনো জায়গা বাকি নেই যে জায়গার মধ্যে শয়তান সিজদা না করেছে। তো কত ইবাদত, কত রিয়াজত করেছে, কিন্তু তার মধ্যে একটা বিষয়ের কমতি ছিল, কি? আদব। আদব না থাকার কারণে, হযরত আদম আলাইহিসসালামের আদব না করার কারণে কি হলো, তাকে দেখা গেল ওই ফেরেশতাদের দল থেকে তাকে চুত করা হলো, অর্থাৎ বিতাড়িত করা হলো।
তো আপনি যেটা বলতেছিলেন ওইটাই, যে এক ব্যক্তি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন যে তুমি ইবাদত এবং আদবের সমন্বয় করবে এভাবে লবণ এবং ময়দার মতো,
লবণ এবং ময়দা,
লবণ হবে তোমার ইবাদত সেটা কম হবে, আর আদব হবে হচ্ছে ময়দা সেটা অনেক বেশি
হবে,
অর্থাৎ আদবের পরিমাণটা তোমার বেশি থাকতে হবে।
তো ইলিম যদি, জ্ঞান যদি স্বল্প হয় কিন্তু আদব যদি অনেক বেশি
বেশি হয়
তখন ওই স্বল্প জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যায় আদবের কারণে।
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকাই তো আছে যে অল্প আমলই যথেষ্ট।
জি,
অল্প আমলই যথেষ্ট যদি কি তার মধ্যে কি থাকে, আদব থাকে,
আদব থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এর উদাহরণ আমরা এভাবে নিতে পারি যে ব্যক্তি জীবনে হোক বা আদবের গুরুত্ব আমরা এভাবে বুঝতে পারি, যেহেতু আমাদের নুরুল আমিন ভাই তিনিও লবণ দ্বারা একটি উদাহরণ দিল, আমিও একটু বোঝানোর চেষ্টা করব যে আমরা যখন রান্না করি, রান্না তরকারি রান্না করি, তরকারি তো রান্না করলে তরকারি হয়ে গেল, কিন্তু তরকারির মধ্যে যখন একটু লবণ দিই বা একটু আমরা কোনো মশলা দিয়ে দিই তখন ওই দেখা যায় ওই তরকারিটা একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো তরকারি রান্না করলাম, এর সাথে যদি আদব, অর্থাৎ যখন আদব থাকবে, অর্থাৎ মানুষের যে কাজগুলো করে থাকে, আমরা জায়েজ কাজের কথাই বলছি যেহেতু জায়েজ কাজ নিয়ে আলোচনা করব, যখন সে বান্দা কাজ করবে এই কাজের পাশাপাশি যদি তার ওই কাজের মধ্যে আদব থাকে তাহলে তার এই কাজটা আরও মিষ্ট হয়ে যায় তার আচরণ। একটা তো ভালো আচরণ যে না লোকটা ভালো, আমরা বলি না বেস্ট কি
বেস্ট, বেটার বেস্ট,
গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট আমরা বলে থাকি, ভালোর চেয়ে ভালো, ভালো গুড যেটা সেটাও ভালো, বেস্ট এটাও ভালো, বেটার এটাও ভালো, অর্থাৎ যেটা সবচেয়েতে ভালো সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি একেবারে অতি উত্তম, অতি উত্তম যখন আমরা বলবো তখন মানে তার মধ্যে এক্সট্রা কিছু আছে, কি এক্সট্রা কিছু, সেটা হচ্ছে আদব। যখন কোনো ব্যক্তির মধ্যে আদব চলে আসবে তখন সে এক্সট্রা কিছু হয়ে যাবে, অতি উত্তম হয়ে যাবে। তা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আসলে দর্শকবৃন্দ, ব্যক্তি জীবনে আদবের অনেক গুরুত্ব রয়েছে, যেমনটি আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম, আর বুজুর্গানের দিন আদব করেছেন আলহামদুলিল্লাহ, তারা যে কোনো বিষয়ে অর্থাৎ আল্লাহ তাআলার নামকে আদব করেছেন, কেউ এমনও দেখা গিয়েছে আল্লাহ তাআলার নামকে আদব করেছেন, তো আল্লাহ তাআলার নামকে আদব করার কারণে দেখা গিয়েছে সে এমন পর্যায়ে আল্লাহ তাআলা তাকে সমাসীন করেছেন, আল্লাহ তাআলা তাকে এমন পর্যায়ে বসিয়েছেন সে যুগের ওলি হয়ে গেছে। আবার এমন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব করেছেন, কেউ কোরআনে পাকের আদব করেছেন, বুজুর্গানের দিনের আদব করেছেন, পিতামাতার আদব, অর্থাৎ আদবের যেই বিষয়গুলো রয়েছে, আদবের যেই দরজা, দরজা তো রয়েছে কিন্তু এর ভিতরে যে শাখা প্রশাখা তো অনন্য, অর্থাৎ মানুষ প্রতিটি কাজের মধ্যে আদব এই বিষয়টি নিয়ে আসতে পারবে। যেমন মা বাবার সাথে আদব কি, মা বাবার সাথে আদব রয়েছে, এরপরে যে কোনো কাজ, অর্থাৎ প্রতিটি কাজের সাথে আদব জড়িত।
আল্লাহ তাআলার আদব কিভাবে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব কিভাবে করবে, আম্বিয়া কেরামদের আদব কিভাবে করবে, বাবা মার আদব সে কিভাবে করবে, তার পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বড় ভাই আছে, বুজুর্গানে দিন আছে,
অর্থাৎ ইসলাম আমাদেরকে যে সকল বিষয়গুলো শিক্ষা, অর্থাৎ ইসলাম আমাদেরকে প্রতিটা বিষয় শিক্ষা দেয় যে আমরা কিভাবে করব, কি করব না করব, কিভাবে চলব, আর এই কাজগুলো সুষ্ঠুভাবে কিভাবে করব, আদব সহকারে কিভাবে করব, এগুলো আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়।
ইসলাম একটা পরিপূর্ণ একটা জীবন
ব্যবস্থা আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের, আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই আয়োজন, ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব এক এক দিন এক একটা বিষয় নিয়ে, কখনো আমরা আল্লাহ তাআলার নামের আদব আমরা কিভাবে করব, আল্লাহ তাআলার আদব কিভাবে করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব কিভাবে করব।
ভাই আসলে আমরা মানে বুজুর্গানের দিন কিন্তু আমাদের ইলম শেখার আগে তারা আদবকে শিখতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি 30 বছর আগে আদব শিখেছি।
30 বছর,
30 বছর পর্যন্ত আমি শুধু আদব শিখেছি।
আল্লাহ।
তারপরে 20 বছর আমি ইলম অর্জন করেছি।
সুবহানাল্লাহ।
আগে 30 বছর সে কি করেছে, শুধু আদব
শিখেছেন,
আদব শিখেছেন। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাকে বলা হয় যে তিনি এত আদব ছিল তার মধ্যে যে তারা তাকে সবাই জিজ্ঞাসা করত যে আপনি এমন আদব কিভাবে অর্জন করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার মা আমাকে ছোটবেলা আমাকে একজন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে পাঠান, তার একজন ওস্তাদ, সেই ওস্তাদের কাছে পাঠান। কি জন্য পাঠান? ইলেম অর্জনের জন্য নয়, শুধু আদব অর্জনের জন্য। শুরুতে কি ইলেমের জন্য নয়, শুরুতে আদব শিক্ষা অর্জনের জন্য। অর্থাৎ আদব যদি না থাকে একজন ব্যক্তির কাছে, সেই ইলেম কোনো কাজে আসে না।
আসলে বাস্তবে কি দেখা যায় যে মানুষ তো জ্ঞান অর্জন করে নেয়, কোনো না কোনোভাবে দেখা যায় জ্ঞান অর্জন করে নেয়। আপনার এই কিতাব রয়েছে, কিতাব দেখে কিতাবের যে কালো কালো হরফ রয়েছে এগুলো পড়ে মানুষ শিখে নেয়, কিন্তু এর যে ভাবার্থ, এর মধ্যে যেই মর্মার্থ যেগুলো রয়েছে, এগুলো যখন আমার মধ্যে আদব থাকবে তখন আমি এগুলো বুঝতে পারবো, এমনি মুখস্থ হয়ে যাবে, রটটা লাগানো বলি বা ঠোঁটস্থ বলি কণ্ঠস্থ বলি হয়ে যাবে, কিন্তু এর ভাবার্থ, এটার যে তাৎপর্য তখনই আমরা জানতে পারবো, বুঝতে পারবো।
মেমোরাইজ এক জিনিস আর আন্ডারস্ট্যান্ড এক জিনিস।
জি,
মেমোরাইজ করে ফেললাম আমি, কিন্তু আমার যদি উপলব্ধি না হয় আমি কি পড়ছি, তাহলে সেটা কিন্তু কাজে আসবে না। যেমন আমরা কোরআনুল করিম তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত করছি কিন্তু তার মধ্যে আমাদের মজা আসে না, স্বাদ অনুভূত হয় না। কেন হয় না? কারণ এটা আমি যে কি তেলাওয়াত করছি সেই সেটা সম্পর্কে আমার অনুধাবন নাই।
আসলে বলা হয় না, একটা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা সবাই জানি যে যারই কোনো বিপদ আপদ হয় তো দেখা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদে পাক পাঠ করা বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা হলে কি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকার করেন, অর্থাৎ পৌঁছে যান। তো একজন বুজুর্গ বলেন যে হ্যাঁ, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব, স্মরণ তো ওইভাবে করব, আমি যদি এভাবে হাসতে খেলতে চলতে ফিরতে এভাবে যদি দুরুদ শরীফ পড়তে থাকি, এটা হ্যাঁ আলাদা পড়া হয়ে গেল দুরুদ শরীফ, কিন্তু যখন ভালোবাসা ভক্তি বিনয় সহকারে এক জায়গায় বসে একাগ্র চিত্রে যখন আমি পাঠ করব, দুরুদ শরীফ পাঠ করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা যখন আমি আমার প্রিয় নবীকে ডাকবো, এমন তো হতেই পারে না যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাকে সাড়া না দিবে। তো এই যে দুইটা দুরুদ এভাবে পড়া হলো, দুরুদ বিনয় সহকারে হলো, দুরুদ খালি এভাবে জবান দ্বারা পড়লাম, আরেকটা হলো ভালোবাসা সহকারে পড়লাম, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক তেমনি যখন আমরা মনে করেন কোনো কাজ তেলাওয়াত করছি, এক হচ্ছে তেলাওয়াত করছি, হ্যাঁ হাতে কিতাব আছে পড়ছি, আরেকটা না অজু করে বিনয় সহকারে বসে নিজের অন্তরকে কোরআনের দিকে ঝুঁকিয়ে এরপর তেলাওয়াত করা, এটা হচ্ছে একটা আদব সহকারে। যখন আদব হবে তখনই আলহামদুলিল্লাহ আসসাবাজাল আমাদের মধ্যে একটা এই রুহানিয়াত যে বিষয়টা, যে কোরআনের যে রুহানিয়াত, এটা আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। যে আপনার কাছে আরেকটু বিষয় জানার ছিল নূর আমিন ভাই, যে আমরা আদব শেখার জন্য কি কি করতে পারি, এ বিষয়ে যদি কিছু মাদানী ফুল আপনি প্রদান করেন।
আসলে আদব মূলত আমাদের পরিবার থেকে সর্বপ্রথম আমরা আদব শিখি।
জি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কিছুটা সার্বভৌম কিছুটা এরকম, যে তুমি যে তোমার পরিবার, তুমি মারা যাবে, তুমি চলে যাবে, তোমার সন্তানাদি থাকবে, তাদের কাছে তুমি তো অনেক সম্পদ রেখে যাবে, অর্থ, বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার বা অনেক কিছু রেখে যেতে পারো।
জি,
তো সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি যেটা রেখে যাবে সেটা হচ্ছে আদব।
সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আদব।
আদব অর্থাৎ তুমি তোমার সন্তানদেরকে যে আদব শিক্ষা দিবে এটাই তাদের জন্য সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ।
সুবহানাল্লাহ।
আর যে তুমি দুনিয়ার বাহ্যিক যে সম্পদ রেখে যাচ্ছ সেটার চাইতে এটার মূল্য হাকিকতে অনেক বেশি,
অনেক বেশি,
হাকিকতে অনেক বেশি। এই আদব শিক্ষার জন্য পরিবার হচ্ছে আমাদের প্রধান একটা জায়গা যেখানে আমরা আদব শিখতে পারি। আবার অন্যভাবেও আমরা, যেমন আমরা কিছুক্ষণ আগে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলার কথা শুনলাম এবং ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কথা শুনলাম, যে তাদেরকে স্পেশালি ওস্তাদদের কাছে পাঠানো হতো শুধু আদব শিক্ষার জন্য। এরকম যদি আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের আমার ভাইকে যদি আমরা আদব শিক্ষার জন্য, মূলত আদব শিক্ষার জন্য যদি আমি আমার ওস্তাদ নিয়োগ করি বা কোনো আলেমের কাছে পাঠাই, তাহলে সে আদব শিখতে পারবে। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যে সাহাবায়ে কেরাম থাকতো,
সুবহানাল্লাহ,
তাদের আদব আখলাক কেমন ছিল বেমিসাল।
সুবহানাল্লাহ,
বেমিসাল, অতুলনীয়। বলা হয় থাকে যে একজন খুবই মাশহুর একজন লোক, অনেক সে তাকে আবু জাহেল এবং অন্যান্য যারা অমুসলিম তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠালো, যাতে কি তার বদনাম অনেক কিছু করলো, করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সে গেল।
জি,
দরবারে গিয়ে যখন দেখলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশেপাশে যারা বসে আছে তারা এত বিনয় সহকারে বসেছে বসে আছে তারা তিনি দেখলো যে তিনি যখন তার চুল মুবারক কাটছেন তার চুল মুবারক একটা মাটিতে পড়তে পারতো না। সাহাবে কারাম এভাবে হাত পেতে থাকতো যাতে মাটিতে না পড়ে,
না পড়ে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মুবারক মাটিতে পড়তে দিত না।
আল্লাহু আকবার।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলতো না। এমন কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো কথা বলতে হলে দুইজন ব্যক্তিকে বলতো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতো যে ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই জিনিসটা আবেদন করতে হবে বা এই জিনিসটা বলতাম একটু বলেন আপনি যদি বলে দিতেন। সাহাবাই কেরাম এত আদব করতেন যে
আমাদের যেন ভুল না হয়ে যায়,
যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আমার কথার এক্সপ্রেশন আমার অ্যাটিটিউড যদি কোনো ডিফারেন্স হয়ে যায়, এমন যদি আমার ভাবভঙ্গি হয়ে যায় যেটা দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট
পাবেন,
তাহলে আমার ইহ জিন্দিগি পর জিন্দিগি সব শেষ।
আসলে আমরা তার মানে বুঝতে পারি যে যদি আমরা যদি আদব শিখতে চাই তাহলে আমাদের উচিত যে এমন কিছু ব্যক্তিদেরকে ফলো করা যারা আসলেই আদব সম্পন্ন। যখন আমরা আদব সম্পন্ন ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা করব তখন তাদের দেখে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এক বুজুর্গ ব্যক্তি, এটা আবার আলাদা একটা বিষয়, তো এক বুজুর্গ ব্যক্তি আদব সম্পন্ন ব্যক্তি, তাকে বলো ভাই আপনি যে আদব সম্পন্ন পরিমিত মার্জিত এটা আপনি কোথা থেকে শিখলেন? তো তার উত্তরও খুব সুন্দর ছিল, সে বলল যে আমি বিয়াদব থেকে আদব শিখেছি। বিয়াদব থেকে আদব
ইমাম গাজ্জালি আলাইহির রহমা এবং ইমাম শেখ সাদি রহমতুল্লাহ তাআলাও একই উত্তর দিয়েছেন যে আমি বিয়াদব থেকেই আদব শিখেছি।
আসলে যখন মানে আমি তো দেখি যে একজন বিয়াদব লোক অর্থাৎ যার মধ্যে আদব নেই, শিষ্টাচার নেই, সে কী কী কাজ করে, আর সে যে কাজগুলো করবে সেটা মানুষের কাছে
অপছন্দ,
আমার মধ্যে আদব চলে আসবে। তো বলা হলো যে বেআদব থেকে আদব শিখেছে। আসলে আমাদের শিখার একটা আগ্রহ তৈরি করা উচিত, ইনশাআল্লাহ তাহলে আমরা শিখাবো। আর শেখানোর জন্য এই অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি, আমরা স্টেপ বাই স্টেপ পর্ব বাই পর্ব আমরা চেষ্টা করবো এক একটা বিষয়ের আদব খুলে এবং বিস্তারিত বর্ণনা করার জন্য। তো দর্শকবৃন্দ ভুলবেন না, থাকবেন এই অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে তো সময় যেহেতু নির্দিষ্ট আমরা বিদায় নিব, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আমরা একটি বিষয় সম্পর্কে আমরা জানবো, আদব সম্পর্কে চেষ্টা করব। যেহেতু প্রথমে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার আদব, আল্লাহ তাআলার নামের সম্মান কী রয়েছে এগুলো জানার জন্য, এরপর স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শকবৃন্দ যদি আপনারা চান আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কোনো ফিডব্যাক কোনো মন্তব্য, তাহলে আমাদেরকে আপনাদের ফিডব্যাক আমার আপনাদের মেসেজ আপনাদের ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ তাহলে আপনাদের কমেন্টগুলো নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে সাজানোর জন্য। ইনশাআল্লাহ তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।